কিভাবে সবকিছু এখানে পেয়েছিলাম? স্টিভ ফ্ল্যাট দ্বারা। সবকিছু কিভাবে শুরু হয়েছিল? সবকিছু কোথা থেকে এসেছে? একজন মানুষ প্রথম যে জিনিসগুলি সম্পর্কে সচেতন হয় তা হল তার চারপাশের জিনিসগুলি। বাহ্যিক জগতে একটি শিশু যখন এই পৃথিবীতে আসে, তখন সে নিজের সম্পর্কে যতটা না তার চেয়ে বেশি সচেতন মানুষ এবং জিনিস সম্পর্কে। এটি অভ্যন্তরীণগুলির চেয়ে বাহ্যিক সম্পর্কে সচেতনতা বেশি। সময়ের সাথে সাথে তারা বুঝতে শুরু করে যে এই সমস্ত জিনিস কোথা থেকে এসেছে তা নিয়ে প্রশ্ন রয়েছে। একটি অপেক্ষাকৃত অল্পবয়সী শিশু উৎপত্তি সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করতে পারে এবং সেই প্রশ্নগুলি প্রথমে সহজ। একটি শিশু বলতে পারে, আকাশের তারা কোথা থেকে এসেছে? একটি সাধারণ প্রশ্ন সাধারণত একটি সহজ উত্তর পায়। যদি পিতামাতা ঈশ্বরে বিশ্বাসী একজন খ্রিস্টান হন, উত্তর হতে পারে ঈশ্বর তাদের সেখানে রেখেছেন। পিতামাতা যদি নাস্তিক বা অবিশ্বাসী হন, তাহলে উত্তর হতে পারে অনেক দিন আগে শুধু একটি বিশাল বিস্ফোরণ হয়েছিল এবং জিনিসগুলি মহাকাশে অবতরণ করেছিল। তারা বড় হওয়ার সাথে সাথে প্রশ্নগুলি আরও পরিশীলিত হয়ে ওঠে, কেবল কিভাবে তারা সেখানে গেল বা চাঁদ কিভাবে সেখানে গেল নয়। ট্রিলিয়ন আলোকবর্ষ দূরে থাকা ছায়াপথগুলিকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? মানবদেহ, মানুষের মস্তিষ্ক, কিডনি বা চোখের জটিলতাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? আমরা কিভাবে পদার্থবিজ্ঞানের সমস্ত আইন এবং বৈশিষ্ট্যগুলিকে ব্যাখ্যা করব যা এই সমস্ত জিনিসগুলিকে একত্রিত করে? কোথা থেকে যে সব এসেছে? আরও পরিশীলিত প্রশ্ন আরও পরিশীলিত এবং যুক্তিসঙ্গত উত্তর দাবি করে। আমরা যৌক্তিকভাবে প্রণোজনকৃত উত্তর চাই যা প্রশ্ন অনুসন্ধানকে প্রতিরোধ করবে। এটাও ঠিক যে আমাদের উৎপত্তি সম্পর্কে জিজ্ঞাসা করা উচিত এবং এমন একটি উত্তর দাবি করা উচিত যা সমস্ত পরিচিত তথ্যের সাথে সঠিক এবং আমাদের এবং সমালোচকদের দ্বারা প্রশ্নের মুখে বুদ্ধিমান। অসত্য বা খারাপভাবে প্রণোদন করা উত্তর গ্রহণ করা আমাদের বুদ্ধিমত্তার অপমান। আমরা দেখতে শুরু করি যে সবকিছুর উৎস হল অতিপ্রাকৃত উৎস, একটি উৎস যা সর্বোচ্চ শক্তি ও বুদ্ধির, এবং একটি উৎস যার একটি নৈতিকতা ও নীতি রয়েছে। সংজ্ঞা অনুসারে সেই উৎসের নাম ঈশ্বর। রোমানস 1:20 এ পল যা বলেছেন তা এখানে, জগত সৃষ্টির পর থেকে ঈশ্বরের অদৃশ্য গুণাবলী, তার শাশ্বত শক্তি এবং ঐশ্বরিক প্রকৃতি স্পষ্টভাবে দেখা গেছে। যা তৈরি করা হয়েছে তা থেকে বোঝা যাচ্ছে যাতে মানুষ অজুহাত ছাড়াই থাকে, পল ঠিক ছিল। আপনি যদি চারপাশে তাকাতে না পারেন এবং দেখতে না পারেন যে কী তৈরি করা হয়েছে এবং উপলব্ধি করতে পারেন যে সেই অতিপ্রাকৃত সর্বশক্তিমান, সর্ববুদ্ধিমান, সর্বনৈতিক ঈশ্বরের পক্ষে প্রচুর পরিমাণে প্রমাণ রয়েছে, তাহলে এটি আপনার কাছে কি প্রমাণ করতে পারে? সবকিছু কোথা থেকে এসেছে? সবকিছু এসেছে স্বর্গ ও পৃথিবীর সর্বশক্তিমান ঈশ্বরের কাছ থেকে, যিনি আমাদের ভালোবাসেন এবং আমাদের এবং আমরা যা দেখি তা সৃষ্টি করেছেন। উৎপত্তি সম্পর্কে প্রশ্ন করা হলে খ্রিস্টানদের অন্তর্দৃষ্টি হল যে এই জগতের একটি অতিপ্রাকৃত সূচনা ছিল। বাইবেলের একেবারে শুরুতে ঈশ্বরের বাক্য বলে, শুরুতে ঈশ্বর স্বর্গ সৃষ্টি করেছেন এবং পৃথিবী। শাস্ত্রে সেই একই জিনিস বারবার যাচাই করা হয়েছে। তিনি নিজেকে একটি পোশাকের মতো আলো মুড়েছেন, তিনি আকাশকে তাঁবুর মতো প্রসারিত করেছেন এবং তার উপরের কক্ষগুলির বিমগুলি তাদের জলের উপর রেখেছেন। তিনি মেঘকে তার রথ করেন এবং তিনি বাতাসের ডানায় চড়েন। তিনি বাতাসকে তার দূত, আগুনের শিখাকে তার দাস করেন। তিনি পৃথিবীকে এর ভিত্তি স্থাপন করেছেন। গীতসংহিতা 1:4, সেখানে যা কিছু আছে তাকে সৃষ্টি করেছেন ঈশ্বর, করেছেন ঈশ্বর পিতা, পুত্র এবং পবিত্র আত্মা। কলসিয়ান্স 1:6 বলে, তার দ্বারা সমস্ত কিছু সৃষ্টি করা হয়েছে, স্বর্গে এবং পৃথিবীতে যা কিছু দৃশ্যমান এবং অদৃশ্য, সিংহাসন বা ক্ষমতা বা শাসক বা কর্তৃত্ব যাই হোক না কেন, সমস্ত কিছু তার দ্বারা এবং তার জন্য সৃষ্টি করা হয়েছে। তিনি সবকিছুর আগে এবং তার মধ্যে সমস্ত কিছু একত্রিত হয়, তারা খ্রিস্টান জন্য উত্তর। এখানে সবকিছু কিভাবে এল? একটা অতিপ্রাকৃত শক্তি ছিল। কিন্তু যারা এই ধারণাটি ধরে রাখবে যে সবকিছু প্রাকৃতিক শক্তির মাধ্যমে ঘটেছিল, তারা নিজেদেরকে এমন একটি অবস্থানে খুঁজে পায় যা কোনো প্রতিরক্ষা জানে না। এই মহাবিশ্বে দুটি মৌলিক জিনিস রয়েছে, পদার্থ আছে এবং শক্তি আছে। সমস্যাটি হল যে পদার্থ বা শক্তি উভয়েরই নিজের মধ্যে কোনো সৃজনশীল শক্তি নেই। পদার্থ অন্য পদার্থ সৃষ্টি করে না। একটি কাঠের টুকরো স্বাভাবিকভাবেই আরেকটি কাঠের টুকরো তৈরি করে না। পদার্থ এবং শক্তি ক্রমাগত ব্যবহার করা হচ্ছে। আপনি কতবার বিজ্ঞানীদের বলতে শুনেছেন যে আমাদের এই মহাবিশ্ব নিচের দিকে চলছে? আমাদের বলা হয়েছে যে আমাদের সূর্য, যা মিল্কি ওয়ে গ্যালাক্সির একটি তারা, প্রায় মধ্যবয়সী। অনুমিতভাবে এখন থেকে 1 বিলিয়ন বছর পর আমাদের সূর্য অবশেষে তার সমস্ত শক্তি ব্যবহার করবে। এটা বন্ধ হয়ে যাচ্ছে। যদি আমাদের মহাবিশ্ব পদার্থ এবং শক্তির সমন্বয়ে গঠিত হয়, তাহলে এই জিনিসগুলি কোথা থেকে এসেছে? প্রাকৃতিক নিয়মে তারা নিজেদের তৈরি করেনি। তারা কোথা থেকে এসেছে? প্রাকৃতিক নিয়ম অনুসারে এগুলি বন্ধ হয়ে যাচ্ছে এবং ব্যয় হতে চলেছে। কে সর্বপ্রথম শক্তির বিশাল ভাণ্ডার তৈরি করেন? প্রাকৃতিক বিজ্ঞান কোনো উত্তর জানে না। বর্তমান বৈজ্ঞানিক তত্ত্বটি ধরে রাখে যে আলো, যখনই এটি তৈরি করা হয়েছে, তখনই এসেছে নির্জীব পদার্থ থেকে। এটি একটি আকর্ষণীয় অনুমান, তাই না? ইস্যুস অ্যান্ড ইভোলিউশন নামে খুব বেশি দিন আগে প্রকাশিত একটি বইয়ে বলা হয়েছে যে সমস্ত জীবন নির্জীব পদার্থ থেকে আসে। এই অনুমানটি আধুনিক বিজ্ঞানীর দ্বারা তৈরি করা উচিত যদি তিনি বিশ্বাস করেন যে প্রশ্নটি কি জীবন প্রাকৃতিক বিজ্ঞানের অন্তর্গত মোদ্দা কথা হল, যারা প্রস্তাব করেন যে কোনো অতিপ্রাকৃত কারণ ছিল না, তাদের অবশ্যই প্রস্তাব করা উচিত যে জীবন এমন কিছু থেকে এসেছে যা জীবিত নয়। কিন্তু আধুনিক বিজ্ঞানের মুখে তা উড়ে যায়। আপনি কি কখনও স্বতঃস্ফূর্ত প্রজন্মের তত্ত্বের কথা শুনেছেন? এমন একটি তত্ত্ব যা 19 শতকে জনপ্রিয় ছিল যে জীবন আসলেই নির্জীব বস্তু থেকে এসেছে। প্রাচীনরা বিশ্বাস করত যে কৃমি আসলে ঘোড়ার লোম থেকে আসে যা জলে ডুবিয়ে রাখা হয়েছিল। কিন্তু সাথে লুই পাস্তুর নামে একজন বিখ্যাত বিজ্ঞানী এসেছিলেন। শুনে থাকবেন, তিনি দুধে বর ছিলেন। পাস্তুর অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে জীবন নির্জীব বস্তু থেকে আসতে পারে না। আপনি বিন্দু দেখতে না? আপনি কি দেখেন যে যারা বলে যে এই পৃথিবী এবং এই মহাবিশ্ব কোনো না কোনোভাবে চিরকালই ছিল? একটি অসৃষ্টিবাদী দৃষ্টিভঙ্গি ধারণ করার জন্য বিজ্ঞানকে নিজেকে অস্বীকার করতে হবে। আমরা এই প্রশ্নের দিকে তাকাই, সবকিছু কোথা থেকে এসেছে? যখন একটি পছন্দ হ্রাস করা হয়, হয় একটি অতিপ্রাকৃতিক সৃজনশীল শক্তি ছিল বা শুধুমাত্র প্রাকৃতিক নিয়ম ছিল। তৈরি করা সত্যিই কোনো পছন্দ নেই, একটি অতিপ্রাকৃত শক্তি থাকতে হবে। এটা এখানে নকশা দ্বারা বা এটা দুর্ঘটনাক্রমে এখানে, এই সত্যটি বিবেচনা করুন যে আমাদের পৃথিবী লক্ষ লক্ষ জীবন্ত জিনিস দিয়ে পূর্ণ, যার যে কোনো একটি মানবসৃষ্ট বস্তুর চেয়ে জটিল এবং পরিশীলিত। অন্য কথায়, সেই অতিপ্রাকৃতিক শক্তির সাথে অবশ্যই প্রচুর বুদ্ধিযুক্ত ছিল যা এখানে সবকিছু রাখে। আমাদের শরীর আক্ষরিক অর্থে কোটি কোটি কোষের সমন্বয়ে গঠিত। আপনি কি জানেন যে প্রতিটি ক্ষুদ্র কোষ একটি বৈদ্যুতিক ব্যবস্থা আছে যা 300,000 জন লোকের একটি শহরের টেলিফোন সিস্টেমের চেয়ে জটিল? এটা আশ্চর্যজনক না? প্রশ্ন হল, এমন কোনো মনুষ্যসৃষ্ট বস্তু আছে যা আমরা বুদ্ধিমান নকশা এবং উৎপাদন ছাড়াও বিবেচনা করব? নিউ ইয়র্ক সিটির আকারের একটি শহরের টেলিফোন ব্যবস্থা কল্পনা করুন। সমস্ত সুইচ, সমস্ত জটিল ওয়্যারিং, স্যাটেলাইট আপলিঙ্ক সম্পর্কে চিন্তা করুন। যে গিয়েছিলাম সব সম্পর্কে চিন্তা করুন। কল্পনা করুন যে কেউ আপনাকে বলছে যে কেউ এটি ডিজাইন করেনি, কেউ কোনো ছবি আঁকেনি, কোনো পরিকল্পনা ছিল না, এবং কেউই সেই পুরো দৃশ্যটি তৈরি করেনি, তবে এটি কেবল ঘটেছিল। পৃথিবীর সবচেয়ে বড় বোকা এটা বিশ্বাস করবে না। মৌলিক যৌক্তিকতা বলে যে আমরা যদি জটিল কিছু দেখি, তবে আমরা নকশা এবং বুদ্ধিমত্তা অনুমান করি। যেহেতু এটা ভাবা হাস্যকর যে কোনো মনুষ্যনির্মিত যন্ত্র নকশা ও উৎপাদন ছাড়াই তৈরি করা হয়েছে, সেহেতু এই অমানুষনির্মিত বস্তুর কোনো নকশা ছিল না, যার কোনো একটি আরও জটিল। মানুষের মস্তিষ্ক, মানবদেহ, কিডনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ ফিল্টারিং সিস্টেম। একজন বিজ্ঞানী একটি সাম্প্রতিক জার্নালে উল্লেখ করেছেন যে একটি প্রোটিন অণু এলোমেলোভাবে একসাথে পড়ার সম্ভাবনা, এর সম্ভাবনা ছিল 1:2,021,0239 শক্তিতে উত্থাপিত। এটা কি দৈবক্রমে নাকি ডিজাইন ছিল? বিশ্বাসী গীতসংহিতা 1:9 মতো অনুচ্ছেদগুলি গ্রহণ করে যখন ডেভিড লিখেছিলেন, আকাশ ঈশ্বরের মহিমা ঘোষণা করছে এবং আকাশ তার হস্তকর্ম ঘোষণা করছে, সত্যিই একটি নকশা ছিল এবং এটি মহৎ ছিল। সৃষ্টি কি একটি অতিপ্রাকৃত নকশা বা একটি দুর্ঘটনা ছিল? এটা ডিজাইন করা উচিত ছিল। কিন্তু সেই সৃষ্টিকর্তার স্বরূপ কি? আমি দেখতে পাচ্ছি যে আমাদের বিশ্বের আরও বেশি সংখ্যক মানুষ এই সত্যটি স্বীকার করতে ইচ্ছুক যে একজন সৃষ্টিকর্তা থাকতে হবে, কিন্তু আরও বেশি সংখ্যক মানুষ এটাও ধরে নিচ্ছে যে সৃষ্টিকর্তা কিছু মহাজাগতিক শক্তি, মহাবিশ্বে কিছু বিশাল শক্তির গ্লোব ছিলেন, একটি ব্যক্তিগত ঈশ্বর না। তার জন্য আমাদের মহাবিশ্বের দিকে নজর দিতে হবে। কখনও কখনও আমরা এর ব্যতিক্রম দেখতে পাই, তবে এই পৃথিবীতে বসবাসকারী মানব প্রাণীদের নৈতিকতার একটি সহজাত বোধ রয়েছে। এটা কি আশ্চর্যজনক নয় যে আপনি শতাব্দী ধরে এই বিশ্বে বসবাসকারী সভ্যতাগুলিকে বিস্তৃত করার সাথে সাথে আমরা যাকে ভালো বলি এবং যাকে আমরা খারাপ বলি তার মধ্যে একটি অসাধারণ সামঞ্জস্য রয়েছে? আপনি যদি মিশরীয় বা আমেরিকান ইন্ডিয়ান বা ইনকা বা ব্যাবিলনীয়দের কাছে ফিরে যান, যে সভ্যতাগুলির একে অপরের সাথে কোনো যোগাযোগ ছিল না এবং তাদের বিধিবদ্ধ কোডগুলি উল্লেখযোগ্যভাবে একই রকম ছিল। খুন করা সবসময়ই বেআইনি ছিল, চুরি করা সবসময়ই বেআইনি ছিল এবং মিথ্যা বলা সবসময়ই বেআইনি ছিল। সেসব সভ্যতার প্রতিটিতে যৌনতার নিয়ম ছিল। মনে হয় সেই লোকদের হৃদয়ে সঠিক ও ভুলের সহজাত বোধ ছিল। সারা বিশ্বে একই রকম। কেন আমরা সর্বজনীনভাবে হিটলার বা সাদ্দাম হোসেনের মতো একজন মানুষকে মন্দ বলি? আমরা যদি একজন নৈতিক স্রষ্টার দ্বারা সৃষ্ট না হই, তবে মন্দের অর্থ কী হবে? আপনার বিপরীতে মন্দ আমার পছন্দ হবে এবং আমাদের পছন্দগুলি এই পৃথিবীতে যত মানুষ আছে ততই অসংখ্য হবে, তবে এটি এমন নয়। আমাদের নৈতিকতার বোধ দেওয়া হয়। নৈতিক বোধ কোনো অনৈতিক উৎস থেকে আসে না। আমরা যদি পাথর, ময়লা এবং পদার্থ থেকে এসেছি, তাহলে আমরা বিবেক বা নৈতিকতা কোথায় পেলাম? আমরা দেখতে শুরু করি যে সমস্ত কিছুর উৎস হল অতিপ্রাকৃত, একটি উৎস যা পরম শক্তি এবং বুদ্ধির, এবং একটি উৎস যার একটি নৈতিকতা এবং একটি নীতি রয়েছে, এবং সংজ্ঞা অনুসারে সেই উৎসটির নাম ঈশ্বর। রোমানস 1:20 এ পল যা বলেছেন তা এখানে, জগত সৃষ্টির পর থেকে ঈশ্বরের অদৃশ্য গুণাবলী, তার শাশ্বত শক্তি এবং ঐশ্বরিক প্রকৃতি স্পষ্টভাবে দেখা গেছে। যা তৈরি করা হয়েছে তা থেকে বোঝা যাচ্ছে যাতে মানুষ অজুহাত ছাড়াই থাকে, পল ঠিক ছিল। আপনি যদি চারপাশে তাকাতে না পারেন এবং দেখতে না পারেন যে কী তৈরি করা হয়েছে এবং সেই অতিপ্রাকৃত, সর্বশক্তিমান, সর্ববুদ্ধিমান, সর্বনৈতিক ঈশ্বরের পক্ষে প্রচুর পরিমাণে প্রমাণ উপলব্ধি করতে পারেন, তাহলে এটি আপনার কাছে কী প্রমাণ করতে পারে? সবকিছু কোথা থেকে এসেছে? স্বর্গ ও পৃথিবীর সর্বশক্তিমান ঈশ্বরের কাছ থেকে, যিনি আমাদের ভালোবাসেন এবং আমাদের এবং আমরা যা দেখি তা সৃষ্টি করেছেন।